বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماء صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الله ছাড়া অন্য কোন মাবুত নেই, তিনি জীবিত সবকিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কুরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 25 ফেব্রুয়ারি, 12 ফাল্গুন এবং ফার্সি 7 ইসফান্ত। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। আমাদের এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ সময় রাত 8:30, ভারত সময় রাত 8:00 এবং তেহরান সময় সন্ধে 6:00, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্সে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় firsttoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় www.facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। সন্ত্রাসবাদকে বিশ্বের একমাত্র এবং সবচেয়ে বিপজ্জনক হুমকি হিসেবে অভিহিত করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে বক্তব্য দিয়েছেন সে সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশের 30টি ক্ষুদ্র নৃগোষ্ঠী মাতৃভাষায় শিক্ষা গ্রহণের অধিকার থেকে বঞ্চিত বলে যে অভিযোগ উঠেছে সে সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে আমিরুল মোমিনিন হজরত আলী আলাইহিস সালামের শুভ জন্মদিন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান, আর প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের প্রতিরক্ষা শক্তি পরমাণু অস্ত্রের উপর নির্ভরশীল নয় বলে জানালো তেহরান। 3 মাসের মধ্যে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান। আমেরিকাকে ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বলল চীন। ইরানের ব্যাপারে গঠনমূলক পন্থা অবলম্বনের আহ্বান রাশিয়ার। বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত সব পরীক্ষার সময়সূচি ঘোষণা। পিলখানা হত্যাকাণ্ডের এক যুগ পূর্তিতে রাষ্ট্রীয় অনুষ্ঠান পালন। ভারতে সব ধরনের জ্বালানির দাম বৃদ্ধির অভিনব প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিমের স্কুটিতে চড়ে নবান্নে গেলেন তিনি। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে আমি আশরাফুর রহমান। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল হোসেন দেহকান বলেছেন তাঁর দেশের প্রতিরক্ষা শক্তি কখনোই পরমাণু অস্ত্রের উপর নির্ভরশীল ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। পরমাণু অস্ত্রকে নিষিদ্ধ করে সর্বোচ্চ নেতা যে ফতোয়া দিয়েছেন সে কথা উল্লেখ করে তিনি এ মন্তব্য করেছেন। জেনারেল দেহকান ফরাসি নিউজ চ্যানেল ফ্রান্স 24-কে দেয়া এক সাক্ষাৎকারে আরও বলেছেন ইরান সবসময় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA-কে সহযোগিতা করেছে এবং পৃথিবীর হাতে গোনা যে কয়েকটি দেশ NPT চুক্তিতে সই করেছে ইরান সেগুলোর অন্যতম। তিনি বলেন আমরা কখনোই পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করিনি এবং ভবিষ্যতেও করব না। ইরানের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী দেহকান আরও বলেন সর্বোচ্চ নেতার ফতোয়া অনুযায়ী পরমাণু অস্ত্র তৈরি সংরক্ষণ এবং ব্যবহারকে হারাম বা নিষিদ্ধ বলে মনে করে তেহরান। অন্যদিকে সারা পৃথিবী জানে যে দেশটি পরমাণু অস্ত্র তৈরি সংরক্ষণ এবং মানবহত্যার কাজে এই অস্ত্র ব্যবহার করেছে সেটি হচ্ছে আমেরিকা। ইরান বলেছে পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার জন্য নতুন করে কোনো আলোচনার প্রয়োজন নেই, বরং ওয়াশিংটন এই সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেই তার ফিরে আসার পথ সুগম হবে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাকতের আভানচি বুধবার রাতে আল জাজিরা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যে তেহরানের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, আর আমেরিকা তা করলেই ইরান নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে পুরোপুরি ফিরে যাবে। সংসদে পাশ হওয়া আইন অনুযায়ী ইরান সম্প্রতি এনপিটি চুক্তির সম্পূরক প্রোটোকল বাস্তবায়ন স্থগিত করে দিয়েছে। এর ফলে এখন থেকে আর আইএইএর বিশেষজ্ঞরা পূর্ব ঘোষণা ছাড়া ইরানে পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন করতে পারবে না। তবে ওই সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির সাম্প্রতিক তেহরান সফরে অর্জিত সমঝোতা অনুযায়ী আইএইএর বিশেষজ্ঞরা আগামী তিন মাস আগে থেকে ঘোষণা দিয়ে ইরান সফরে আসতে পারবেন। 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা নিয়ে ইরান এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে সৃষ্ট অচল অবস্থা যখন মারাত্মক পর্যায়ে পৌঁছেছে, তখন তেহরানের উপর থেকে আমেরিকার একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে চীন। বুধবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এ আহ্বান জানান। তিনি বলেন, পরমাণু সমঝোতা নিয়ে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা একটি ক্রিটিক্যাল পর্যায়ে পৌঁছেছে। বিদ্যমান এ অচল অবস্থা নিরসন করতে হলে আমেরিকাকে পরমাণু সমঝোতা বাস্তবায়নের সহযোগিতার ধারায় ফিরতে হবে। ইরানের পক্ষ থেকে পরমাণু সমঝোতার সম্পূরক প্রোটোকল বাস্তবায়ন স্থগিত করার কথা ঘোষণা দেওয়ার একদিন পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই মন্তব্য করলেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানের জন্য গঠনমূলক পন্থা অবলম্বন করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন। ল্যাভরভ বুধবার জেনেভায় অনুষ্ঠিত পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক এক সম্মেলনে দেয়া ভার্চুয়াল বক্তব্যে এই আহ্বান জানান। ইরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ আখ্যায়িত করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেহরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলেছে। ল্যাভরভ বলেন, আমেরিকার নয়া প্রশাসন পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করার জন্য চেষ্টা জোরদার করবে বলে আমরা আশা করি। জো বাইডেনের নেতৃত্বাধীন নয়া মার্কিন প্রশাসন একথা স্বীকার করেছে যে ইরানের ব্যাপারে সাবেক ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতি ব্যর্থ হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে আমেরিকা এক ঘরে হয়ে পড়েছিল বলে স্বীকার করে এই সমঝোতায় ফিরে আসার আগ্রহ প্রকাশ করেছে বাইডেন প্রশাসন। কিন্তু প্রেসিডেন্ট বাইডেন এ ব্যাপারে ইরানের কাছ থেকে অতিরিক্ত ছাড় আদায়ের চেষ্টা করার কারণে এ সংক্রান্ত অচল অবস্থার অবসান হচ্ছে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থগিত হওয়া সব পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে। আজ দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থগিত সকল পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী আগামী 24 মে থেকে পরীক্ষা শুরু হবে। এছাড়া 2020-21 শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হবে 8 জুন থেকে। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে আজ সকালে বিক্ষোভের চেষ্টাকালে রাজধানীর শাহবাগ মোড় থেকে 10 জনকে আটক করে পুলিশ, পরে তাদের ছেড়ে দেওয়া হয়। একইভাবে আজ সকালে নীলক্ষেতে সড়ক অবরোধ করেন কলেজ অফ হোম ইকোনমিক্সের শিক্ষার্থীরা। এতে নিউ মার্কেট আজিমপুর রুটে যান চলাচল বন্ধ হয়ে থাকে। একই দাবিতে আজকেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার, হল ও ক্যাম্পাস খুলে দেবার দাবিতে রাজধানীর নীলক্ষেতপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে চলমান ও ঘোষিত পরীক্ষাসমূহ শর্ত সাপেক্ষে অনুষ্ঠানের সিদ্ধান্ত জানায় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। ওদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চলমান পরীক্ষায় স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে তারা অবস্থান কর্মসূচি শুরু করে। দুপুর 1টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে আগামী রোববার পর্যন্ত আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন চলমান সকল পরীক্ষা স্থগিত করেছে। পরীক্ষা শেষ হওয়া আমাদের জন্য জরুরি। ঢাকার 7 কলেজ তাদের পরীক্ষার দাবি আদায় করে নিয়েছে। এটি আমাদের বিশ্ববিদ্যালয়েও নেওয়া সম্ভব।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছি আবারও বিশ্ব সংবাদে। বাংলাদেশের রাজধানী ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের এক যুগ পূর্তিতে আজ নানা কর্মসূচি ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণ করা হয়েছে। 2009 সালের এই দিনে ওই হত্যাকাণ্ডে 57 জন সেনা কর্মকর্তাসহ প্রাণ হারান মোট 74 জন। আজ সকাল 9টার দিকে রাজধানীর বনানী সামরিক অবস্থানে প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধিরা নিহত সেনা কর্মকর্তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের স্বজনরাও বনানী সামরিক অবস্থানে গিয়েছিলেন। দিনটি উপলক্ষে বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি, কোরআনখানি, দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করেছে। ভারতে একটানা পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ স্কুটারে চেপে নিজ কর্মস্থল রাজ্য সচিবালয় নবান্নে গিয়েছিলেন। আজ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তাঁকে ব্যাটারি চালিত স্কুটারে করে সচিবালয়ে নিয়ে যান। এ সময় তাদের উভয়ের গলায় ঝোলানো ছিল জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্লেকার্ড। গতকাল মধ্যরাতে রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 25 টাকা বেড়েছে। এভাবে কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারের সময়ে জ্বালানি দাম বৃদ্ধির কারণে অভিনব উপায়ে প্রতিবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নের সামনে সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় জ্বালানির দাম বৃদ্ধির জন্য মোদী সরকারের তীব্র সমালোচনা করেন। সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মতুয়া জনগোষ্ঠীকে অভয় দিয়ে বলেছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় জীবিত থাকবেন ততদিন কেউ আপনাদের ক্ষতি করতে পারবে না। তিনি আজ রাজ্যের ঠাকুরনগরে দলীয় এক সমাবেশে ওই মন্তব্য করেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় জীবিত থাকবে আপনাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের ঠাকুরনগরে দলীয় এক সমাবেশে মতুয়া সম্প্রদায়ের উদ্দেশ্যে ওই মন্তব্য করেন। অভিষেক বিজেপি নেতাদের টার্গেট করে বলেন, আপনাদের কাছে ভোটার পরিচয়পত্র আছে আর বলছে মতুয়াদের নাগরিকত্ব দেব। আরে কে ভাই তুমি নাগরিকত্ব দেয়ার? তোমার নিজের বাবা দাদার ঠাকুরদার কাগজপত্র নিয়ে বাংলায় পরের র্যালিতে দেখাবে, তারপরে মতুয়াদের কাছে কাগজ দেখতে চাইবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ চীন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে বলেন,
কি বলেছিল, ঘুষপেটিয়া নিকালেঙ্গে, মনে আছে, ঘুষপেটিয়া। আর ওদিকে অরুণাচলে জনবসতি তৈরি করেছে চায়না গিয়ে, তো ঘুষপেটিয়া চায়নায় কি হচ্ছে বাবা? অরুণাচল প্রদেশে মোদীর 56 ইঞ্চি বুকের ছাতি 5 ইঞ্চি হয়ে গেছে নাকি? আমরা তো চাই ভারতবর্ষের ভূখণ্ড যে দেশ দখল করার দুঃসাহস দেখাবে, সে পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, নেপাল হোক, ভুটান হোক বা চায়না হোক, তাকে কড়ায় কণ্ডায় ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেওয়া হোক।
অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ স্লোগান তোলেন, বহিরাগতদের বিদায় দিন। উপস্থিত জনতায় সময় সমস্যারে বলেন, বাংলা নিজের মেয়েকে চায়। স্লোগান ওঠে, মোদি আসে মোদি যায়, জবাব আসে বাংলা নিজের মেয়েকে চায়।
বলছিলেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। একবিংশ শতাব্দীর প্রথম দুই দশকে সন্ত্রাসবাদের ব্যাপক বিস্তার বেড়েছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে পশ্চিম এশিয়া এবং ইউরোপে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর তৎপর হয়ে ওঠার বিষয়টি হুমকি হয়ে দাঁড়িয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ওই হুমকি মোকাবেলা করার প্রয়োজনীয়তা এখন আগের তুলনায় দ্বিগুণ বেড়েছে। 2021 সালের জানুয়ারিতে মার্কিন কংগ্রেসে হামলার ঘটনা প্রমাণ করেছে যে পশ্চিমা বিশ্বের অভ্যন্তরে নতুন ডানপন্থী সন্ত্রাসী দল গড়ে উঠেছে, সেই সঙ্গে উগ্র নব্য নাৎসিবাদও বিস্তার লাভ করেছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্ত্রাসবাদকে তার দেশ এবং বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছেন। রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিসের প্রধানের সাথে বৈঠককালে তিনি ওই মন্তব্য করেন। তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ চালানোর নিন্দা জানিয়ে চীনের সামরিক বাহিনী বলেছে, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে আমেরিকা আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা নষ্ট করছে। তাইওয়ান প্রণালী চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ানকে আলাদা করেছে। আজ চীনের সামরিক বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র এক বিবৃতিতে তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ পরিচালনার নিন্দা জানান। গতকাল মার্কিন সামরিক বাহিনী তাইওয়ান প্রণালীতে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস কার্টিস উইলবার নিয়ে চীনকে শক্তি প্রদর্শন করে। শ্রোতাবন্ধুরা, আর এর সঙ্গে শেষ হচ্ছে আজকের বিশ্ব সংবাদ। এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পশ্চিম এশিয়া এবং ইউরোপের সন্ত্রাসবাদের বিস্তার এখন হুমকি হয়ে উঠেছে। বিষয়টি বিবেচনায় নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতরাতে বিশ্ববাসীর সচেতনতামূলক কিছু কথা বলেছেন। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
একবিংশ শতাব্দীর প্রথম দুই দশকে সন্ত্রাসবাদের বিস্তার ব্যাপক বেড়েছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে পশ্চিম এশিয়া এবং ইউরোপে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো তৎপর হয়ে ওঠার বিষয়টি হুমকি হয়ে দাঁড়িয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ওই হুমকি মোকাবেলা করার প্রয়োজনীয়তা এখন আগের তুলনায় দ্বিগুণ বেড়ে গেছে। 2021 সালের জানুয়ারিতে মার্কিন কংগ্রেসে হামলার ঘটনা প্রমাণ করছে যে পশ্চিমা বিশ্বের অভ্যন্তরে নতুন ডানপন্থী সন্ত্রাসী দল গড়ে উঠেছে, সেই সঙ্গে উগ্র নব্য নাৎসিবাদও বিস্তার লাভ করছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে গতকাল সন্ধ্যায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্ত্রাসবাদকে তার দেশ ও বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছেন। রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিসের প্রধানের সাথে বৈঠককালে তিনি ওই মন্তব্য করেন। পুতিন বলেন, সন্ত্রাসবাদই বিশ্বের একমাত্র এবং সবচেয়ে বিপজ্জনক হুমকি। সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য স্থায়ী ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। রাশিয়া দীর্ঘদিন ধরে দেশের অভ্যন্তরে তো বটেই, বিশেষ করে উত্তর ককেশাসে উগ্রপন্থীদের মোকাবেলা করে যাচ্ছে। উগ্রপন্থীরা রাশিয়ায় একাধিক সন্ত্রাসী অভিযান চালিয়েছে। পুতিনের মতে 2020 সালে রাশিয়ায় অন্তত 72টি সন্ত্রাসী ঘটনা প্রতিহত করা হয়েছে। পুতিন এই ক্রমবর্ধমান হুমকিকে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করে তাকে সুসংহত ও ব্যাপকভাবে মোকাবেলা করার উপর গুরুত্বারোপ করেছেন। পুতিন বারবার এই ইস্যুটির বিপদ সম্পর্কে বিশ্ববাসীকে সতর্ক করেছেন এবং দেশগুলিকে এই হুমকি মোকাবেলার আহ্বান জানিয়েছেন। মিস্টার পুতিন বলেন, সন্ত্রাসবাদ বিকাশের গুরুত্বপূর্ণ কারণগুলির একটি হল পশ্চিমা, বিশেষ করে আমেরিকার দ্বিমুখী অবস্থান। রাষ্ট্রবিজ্ঞানী ইভান ইপোলিটভের মতে, সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন টার্গেট ছিল তাদের বৈদেশিক নীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার হাতিয়ার হিসেবে সন্ত্রাসবাদ ও চরমপন্থাকে ব্যবহার করা। এর ফলে পশ্চিম এশিয়ার দেশগুলোকে যেমন দুর্বল করা যাবে, তেমনি সন্ত্রাসবাদ এবং চরমপন্থা বিকাশের ক্ষেত্রও তৈরি হবে। বিশ্ববাসীর সচেতনতা তাই এখন সময়ের দাবি।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। গত 21 ফেব্রুয়ারিতে আন্তর্জাতিকভাবে পালিত হয়েছে মাতৃভাষা দিবস। তবে মাতৃভাষা দিবসের সূতিকাগার এই বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের নিজ নিজ মাতৃভাষার লেখাপড়া করার সুযোগ পাচ্ছে না। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
এই 21 ফেব্রুয়ারি বিশ্ববাসী গৌরবের সাথে পালন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তবে এই গৌরবের দিনেও বেদনার কথা হচ্ছে, মাতৃভাষা দিবসের সূতিকাগার এই বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের নিজ নিজ মাতৃভাষায় লেখাপড়ার সুযোগ পাচ্ছে না। বাংলাদেশে অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের এক হিসাব বলছে, দেশে বাংলা ভাষার বাইরে বর্তমানে 40টির মতো জীবন্ত ভাষা রয়েছে। তার মধ্যে 34টি হচ্ছে ক্ষুদ্র জাতিসত্তার ভাষা। আর এসব ভাষায় কথা বলে বাংলাদেশের 50টির মতো জাতিসত্তার প্রায় 28 লাখ লোক। বাংলাদেশের 2010 সালের শিক্ষানীতি অনুযায়ী এসব জাতিসত্তার প্রাথমিক শিক্ষা তাদের মাতৃভাষাতেই দিতে হবে। যেসব জাতিগোষ্ঠীর সংখ্যা বেশি এবং যাদের ভাষার লিখিত রূপ আছে, এমন 6টি ভাষায় বই ছাপিয়ে কার্যক্রমটা শুরু করা হবে বলে তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সিদ্ধান্ত গ্রহণের 7 বছর পর 2017 সালে প্রথমবারের মতো ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থীদের জন্য গাঢ়, সাদ্রি, চাকমা, মারমা ও ত্রিপুরা এই 5টি ভাষায় প্রাথমিক বিদ্যালয়ের জন্য 3টি বই প্রকাশ করেছে সরকার। তবে রোমান হরফ নাকি বাংলা হরফ এই বিতর্কে আটকে যায় সাঁওতালি ভাষার প্রাথমিক পাঠ্য বই রচনার কাজ। আর বাকি 30টির মতো ক্ষুদ্র জাতিসত্তার বিষয়ে এখনও কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। সাঁওতাল জনগোষ্ঠীর জন্য লিখিত বর্ণমালা নিয়ে বিতর্ক প্রসঙ্গে বাংলাদেশ সাঁওতাল কাউন্সিলের চেয়ারম্যান এসসি আলবার্ট সরেন রেডিও তেহরানকে বলেছেন, অহেতুক বিতর্কের নামে তাদের সাঁওতালি ভাষায় পাঠ্যপুস্তক রচনার কাজ বিলম্বিত করা হচ্ছে।
সাঁওতালি ভাষায় পড়ালেখা হয় 1902 সাল থেকে। 1862 এর আগে রোমান হরফ দিয়ে লেখা হতো, তারপরে সেটাকে সংশোধন করে এটা লেপসাস নামে একজন নৃবিজ্ঞানী ছিলেন, উনি অবশ্য মিশনারি ছিলেন, উনি এটাকে রেক্টিফাই করে এটা 1863 থেকে এটা সাঁওতালি হরফে রূপান্তরিত করা হয়। তো আমরা এটা মানুষ যেটা বলে এদের কোনো অ্যালফাবেট নেই, এটা আমরা সমর্থন করি না।
তিনি জানান, সাঁওতালদের নিজস্ব বর্ণমালা নিয়ে শত বছর ধরে লেখাপড়া চলছে, সে ভাষার বদলে তাদের উপরে চাপিয়ে দেয়া বাংলা তারা গ্রহণ করবে না। ওদিকে সরকারের দীর্ঘসূত্রিতায় আটকে থেকে অপেক্ষা না করে সিলেটের চা অঞ্চল শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলায় বসবাসকারী ক্ষুদ্র জাতিগুলোর জন্য রোমান হরফে বই ছাপার উদ্যোগ নিয়েছে। তারই তত্ত্বাবধানে চা বাগানের সাদ্রি, খাসিয়াদের খাসি, গারোদের মান্দি, মণিপুরীদের মৈতৈ এবং পাঙ্গন এই 5 ভাষায় বই প্রকাশ করেছে উপজেলা পরিষদ। একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গত 21 ফেব্রুয়ারি শ্রীমঙ্গলের সরকারি বেসরকারি 84টি বিদ্যালয়ের ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থীদের মধ্যে ছাপানো প্রায় 4000 বই বিতরণ কর্মসূচি সূচনা করা হয়েছে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিসসালামের শুভ জন্মদিন উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
হযরত আলী আলাইহিস সালামের পবিত্র জন্মবার্ষিকী। শ্রোতা ভাই বোনেরা, আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিস সালামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনার আসর থেকে আপনাদের সালাম ও মোবারকবাদ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। আমিরুল মোমিনিন হজরত আলী আল ইসলামের শক্তিশালী ব্যক্তিত্বের স্বর্গীয় আলোকোজ্জ্বল প্রভা যুগ যুগ ধরে ইতিহাসের পরতে পরতে আদর্শ মোমিনের কর্মতৎপরতার গভীরে অতুলনীয় ও ক্রমবর্ধমান প্রভাব সৃষ্টি করে চলেছে। এই মহাপুরুষের পবিত্র জন্মদিনে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও তাঁর পবিত্র আহলে বাইত, বিশেষ করে হজরত আলী আল ইসলামের নূরানী সত্তার শানে পেশ করছি অশেষ দরুদ ও সালাম। হজরত আলী আল ইসলামের জন্ম নিয়েছিলেন পবিত্র কাবা ঘরে হিজরতের 23 বছর আগে 13ই রজব, এবং শাহাদত বরণ করেছিলেন কুফার পবিত্র মসজিদের মেহরাবে হিজরি 40 সনের 21শে রমজানে।
আমিরুল মোমিনিন হজরত আলী আলাইহিসসালামের মহৎ ও সুন্দর ব্যক্তিত্ব এত বিশাল, বিস্তৃত ও এত বিচিত্র যে একজন মানুষের পক্ষে তাঁর সব বৈশিষ্ট্য ও পরিধি সম্পর্কে চিন্তাভাবনা করাও সম্ভব নয়। মানুষ কল্পনার ফানুস ওড়াতে পারবে, কিন্তু এর কিনারার নাগালও পাবে না। মানুষের মনে উত্তেজনা ও প্রভাব সৃষ্টিতে আমিরুল মোমেনিন আলী আলাইহিসসালামের সুবিশাল ব্যক্তিত্ব ও মহত্ব ইতিহাসে দখল করে আছে অনন্য ও শীর্ষস্থানীয় অবস্থান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এ ব্যাপারে তিনি সত্যিই অপ্রতিদ্বন্দ্বী।
ভারত উপমহাদেশের বিশিষ্ট সুফি সাধক ও চিশতিয়া তরিকার প্রতিষ্ঠাতা খাজা মঈনুদ্দিন চিশতির রহমতুল্লাহ আলাই বলেছেন, সমুদ্রকে যেমন ঘটিতে ধারণ করা অসম্ভব, তেমনি বর্ণনার মাধ্যমে আলী আল ইসলামের গুণাবলী তুলে ধরাও অসম্ভব। হজরত আলী আল ইসলাম চরিত্র আমরা দেখতে পাই একজন দার্শনিকের বৈশিষ্ট্য, একজন বিপ্লবী নেতার বৈশিষ্ট্য, একজন সুফি শাইখের বৈশিষ্ট্য, এবং নবী রাসূলদের মধ্যে যেসব বৈশিষ্ট্যের সমাবেশ থাকে তারও অনেক বৈশিষ্ট্য।
হযরত আলী আলাইহিসসালাম একাধারে একজন জ্ঞানী, প্রাজ্ঞ, রহস্যবাদী ব্যক্তি, সমাজের নেতা, আত্মসত্তা বিসর্জনকারী ব্যক্তি, মুজাহিদ, বিচারক, শ্রমিক, একজন বাগ্মী ও লেখক। তাঁর সব আকর্ষণীয় গুণ নিয়ে তিনি ছিলেন পূর্ণতার সব অর্থেই একজন পূর্ণাঙ্গ মানব।
বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের একটি হাদিসের ভাষ্য অনুযায়ী আলী আল ইসলামকে পুরোপুরি বা পরিপূর্ণভাবে চেনেন কেবল আল্লাহ ও তাঁর সর্বশেষ রাসুল, এবং আল্লাহ ও তাঁর সর্বশেষ রাসুলকে ভালোভাবে চেনেন কেবল আলী আল ইসলাম। হজরত আলী ছিলেন সেই ব্যক্তিত্ব যার সম্পর্কে রাসুলে পাক বলেছেন, মুসার সাথে হারুনের যে সম্পর্ক তোমার সাথে আমার সেই সম্পর্ক, শুধু পার্থক্য হল হারুন নবী ছিলেন, তুমি নবী নও। মহানবী আরও বলেছেন, হে আম্মার, যদি দেখো সমস্ত মানুষ একদিকে চলে গেছে কিন্তু আলী চলে গেছে অন্যদিকে, তবু আলীকে অনুসরণ করো, কারণ সে তোমাকে ধ্বংসের দিকে নেবেন না। বিশ্বনবী আরও বলেছেন, আমি আলী থেকে আর আলী আমার থেকে, যা কিছু আলীকে কষ্ট দেয় তা আমাকে কষ্ট দেয়, আর যা কিছু আমাকে কষ্ট দেয় তা আল্লাহকে কষ্ট দেয়। হে আলী, ইমানদার কখনো তোমার শত্রু হবে না এবং মোনাফেকরা কখনো তোমাকে ভালোবাসবে না। অনেক সাহাবি এ হাদিসের ভিত্তিতেই মোনাফেকদের শনাক্ত করতেন।
রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা বিনতে আবু বকর হযরত আলী আলাইহি সাল্লামের শাহাদাতের খবর শুনে বলেছিলেন, হে রাসুল, তোমার সবচেয়ে প্রিয় পাত্র শাহাদাত বরণ করেছেন। আজ এমন এক ব্যক্তি শহীদ হয়েছেন যিনি ছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বশ্রেষ্ঠ মানুষ। আর এইসব বাণী থেকে এটা স্পষ্ট যে আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিস সালাম ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহিসাল্লামের পর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহিসাল্লাম বলতেন, আলীর দিকে তাকানো ইবাদত।
তার মহত্ব ও উদারতার প্রশংসা করে আর ডি ওসবর্ন বলেছেন, আলী ছিলেন মুসলমানদের ইতিহাসের সর্বোত্তম আত্মার অধিকারী, সর্বোত্তম ব্যক্তি। ওয়াশিংটন আরভিং বলেছেন, সব ধরনের নীচতা ও কৃত্রিমতা বা মিথ্যার বিরুদ্ধে আলীর ছিল মহৎ সমালোচনা এবং আত্মস্বার্থকেন্দ্রিক সব ধরনের কূটচাল থেকে তিনি নিজেকে দূরে রেখেছিলেন। ঐতিহাসিক মাসুদির মতে, রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের চরিত্রের সঙ্গে সবচেয়ে বেশি মিল যার ছিল তিনি হলেন আলী আলাইহিসসালাম। আমিরুল মোমিনীন আলী সম্পর্কে মাওলানা রুমি লিখেছেন, সাহসিকতায় তুমি ছিলে খোদার সিংহ তা আমি জানি, পৌরুষত্বে আর বদন্যতাই কি তুমি তা জানেন শুধুই অন্তর্যামী।
আমিরুল মোমিনীন হযরত আলী আলাইহিসসালাম ছিলেন ইসলামের ইতিহাসের অতুলনীয় ও শ্রেষ্ঠ বীর যোদ্ধা। আল্লাহর সিংহ বা আসাদুল্লাহ ছিল তাঁর উপাধি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় প্রায় প্রতিটি যুদ্ধে বিজয়ের তিনিই ছিলেন প্রধান স্থপতি। তাই বলা হয়, হযরত আলী আলাইহিসসালামের তরবারি জুলফিকার ছাড়া ইসলামের কোনো বিজয়ই অর্জিত হতো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাঁকে এই দ্বিধারী তরবারি উপহার দিয়েছিলেন। বদর, ওহুদ, খন্দক, খাইবার সহ অনেক যুদ্ধের কিংবদন্তিতুল্য বীর আলী আলাইহিসসালাম অনেকবার নিজ জীবন বাজি রেখে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রক্ষা করেছিলেন। জিহাদের ময়দানে তাঁর উপস্থিতিই শত্রু সেনার মধ্যে আতঙ্ক সৃষ্টি করত। আমিরুল মোমিনীন হযরত আলী আলাইহিসসালাম ছিলেন মজলুমের বন্ধু, অত্যাচারীর ত্রাস, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের জ্ঞান নগরীর তরুণ, এতিম ও অনাথের সেবক, শ্রেষ্ঠ আবেদ, সাধকদের আদর্শ এবং একই সাথে সৎ নেতৃত্ব, ন্যায় বিচার ও সুশাসনের প্রতীক। তিনি ছিলেন সর্বযুগের সেরা নারী, খাতুনে জান্নাত হযরত ফাতেমা সালামুল্লাহি আলাইহার স্বামী। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জ্ঞানের নগরী আর আলী তার দরজা। হযরত আলী নিজেও বলেছেন, পবিত্র কোরআনের এমন কোনো আয়াত নেই যার শানে নজুল, ব্যাখ্যা বা তাৎপর্য সম্পর্কে আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলোচনা করিনি। পবিত্র কোরআনের তাফসির, ফেকা, হাদিস ও কালাম শাস্ত্র সহ ইসলামের এমন কোন শাস্ত্র নেই যে বিষয়ে তিনি শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন না। সূক্ষ্ম বুদ্ধি ও কৌশলপূর্ণ নিখুঁত বিচারের জন্য হযরত আলীকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিচারক বলা যেতে পারে। হযরত আলীকে আরবি ব্যাকরণের জনকও বলা হয়। কবিতা ও ভাষণ সহ তাঁর চিঠিগুলো আরবি সাহিত্যের শ্রেষ্ঠ এবং কালোত্তীর্ণ সম্পদ।
ইবনে আব্বাস রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, আলী আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী এবং বিচার কার্যে সর্বোত্তম। হযরত ইবনে আব্বাস বলেছেন, আলীর চারটি গুণ ছিল যা অন্য কারো ছিল না। আরব ও অনারবের মধ্যে তিনি প্রথম ব্যক্তি যিনি রাসুলের সাথে সালাত আদায় করেছেন। দ্বিতীয়ত, প্রত্যেক জিহাদেই তাঁর হাতে ঝান্ডা থাকত। তৃতীয়ত, লোকেরা যখন রাসুলের কাছ থেকে দৌড়ে পালিয়ে যেত তখনও আলী তাঁর পাশেই থাকত। চতুর্থত, আলী রাসুলকে শেষ গোসল দিয়েছিলেন এবং তাঁকে কবরে শায়িত করেছিলেন।
আমি নবীর পাগল, আমি আলীর গোলাম, আমি নবীর পাগল, আমি আলীর গোলাম। কাবা ঘরের মূর্তিগুলো ভাঙলেন নবী আলীর হাতে, ভাঙলেন নবী আলীর হাতে, নামাজেরই ঘর পেলাম, আমি ঘর পেলাম। আমি নবীর পাগল, আমি আলীর গোলাম, আমি নবীর পাগল, আমি আলীর গোলাম।
হযরত আলী আলাইহিসসালাম ছিলেন এমন একজন পূর্ণ ও ভারসাম্যপূর্ণ মানুষ যার মধ্যে সবগুলো মানবিক মূল্যবোধ সামঞ্জস্যপূর্ণভাবে বিকাশ লাভ করেছে। সহনশীলতা ও ধৈর্যের ক্ষেত্রে তিনি ছিলেন যেমন সর্বোচ্চ পর্যায়ের, তেমনি সাহসিকতার ক্ষেত্রেও সর্বোচ্চ পর্যায়ে। রক্তপাতের ক্ষেত্রে যেখানে কোনো নিকৃষ্ট ব্যক্তির রক্ত ঝরাতে হবে সেখানে তিনি শ্রেষ্ঠ যোদ্ধা, আবার ইবাদতের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী।
জিরার ইবনে হামজা তার প্রিয় নেতার গুণাবলী তুলে ধরতে গিয়ে বলেছিলেন, আলীর ব্যক্তিত্ব ছিল সীমাহীন, তিনি ক্ষমতায় ছিলেন দুর্দান্ত, তাঁর বক্তব্য ছিল সিদ্ধান্তমূলক, তাঁর বিচার ছিল ন্যায়ভিত্তিক, সব বিষয়ে তাঁর জ্ঞান ছিল, তাঁর প্রতিটি আচরণে প্রজ্ঞা প্রকাশিত হতো। তিনি মোটা বা সাদামাটা খাদ্য পছন্দ করতেন এবং অল্প দামের পোশাক পছন্দ করতেন। তাঁর হাসিতে মুক্তা ছড়িয়ে পড়ত। তিনি ধার্মিকদের খুব সম্মান করতেন, অভাবগ্রস্তদের প্রতি খুবই দয়ালু ছিলেন, এতিম নিকট আত্মীয় ও অন্নহীনকে খাওয়াতেন, বস্ত্রহীনে বস্ত্র দিতেন ও অক্ষম ব্যক্তিকে সাহায্য করতেন। তিনি দুনিয়া ও এর চাকচিক্যকে ঘৃণা করতেন। আমি আলী ইবনে আবি তালিবকে গভীর রাতে বহুবার মসজিদে দেখেছি যে তিনি সাপে কামড় খাওয়া মানুষের মতো আর্তনাদ করে শোকাহত লোকের মতো কেঁদে বলতেন, হে দুনিয়া, আমার কাছ থেকে দূর হও, আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করো না।
এরপর জিরার বলেন, আলী আলাইহিসসালামের অনুপস্থিতিতে আমি সেই মহিলার মতো শোকাহত যার সন্তানকে তার কোলে রেখে কেটে ফেলা হয়েছে। শাহাদাত প্রেমিক আলী আলাইহিসসালাম যখন মৃত্যুসজ্জায় শায়িত, তাঁর সঙ্গীরা মানসিকভাবে বিপর্যস্ত, সবাই কাঁদছে, চারিদিকে ক্রন্দনের শব্দ, কিন্তু আলী আলাইহিসসালামের মুখ হাস্যোজ্জ্বল। তিনি বলছেন, আল্লাহর শপথ, আমার জন্য এর চেয়ে উত্তম কি হতে পারে যে ইবাদতরত অবস্থায় শহীদ হব। আলী আলাইহিসসালাম ইমাম হাসান আলাইহিসসালামকে বলেছিলেন, বাবা হাসান, আমার মৃত্যুর পর যদি চাও আমার হত্যাকারীকে মুক্তি দেবে তাহলে মুক্তি দিও, যদি চাও কিসাস গ্রহণ করবে তাহলে লক্ষ্য রাখবে সে তোমার পিতাকে একটি আঘাত করেছে, তাকেও একটি আঘাত করবে, যদি তাতে মৃত্যুবরণ করে তো করল, নতুবা ছেড়ে দেবে। তারপর আবার বন্ধের চিন্তায় মগ্ন হলেন আলী আলাইহিসসালাম। বন্দীকে ঠিকমতো খেতে দিয়েছ তো? পানি দিয়েছ খেতে? ঠিকমতো দেখাশোনা করো ওর? কিছু দুধ তার জন্যে আনা হলে কিছুটা খেয়ে বললেন, বাকিটা বন্দীকে দাও।
মরহুম ইমাম খমিনি রহমতুল্লাহ আলাইহির মতে, রাষ্ট্রীয় ক্ষমতা বা পদের চাকচিক্য কখনোই বিন্দুমাত্র আকর্ষণও সৃষ্টি করতে পারেনি ইমাম আলী আল ইসলামের হৃদয়ে। রাষ্ট্রীয় ক্ষমতা বা পদ তাঁর কাছে কখনো লক্ষ্য ছিল না, ছিল নানা মহৎ উদ্দেশ্য পূরণের মাধ্যম মাত্র। তিনি ইবনে আব্বাসকে বলেছিলেন, তোমাদের শাসক হওয়া আমার কাছে একটি জুতার চেয়েও কম মূল্যের বিষয়। অবশ্য এই শাসনের মাধ্যমে আমি যদি তোমাদের মধ্যে সত্য বা ইসলামকে প্রতিষ্ঠা ও বাতিল তথ্য, অন্যায্য আইন ও ব্যবস্থাকে বিলুপ্ত করতে পারি, তা ভিন্ন কথা।
আসলে আলী আলাইহিসসালাম ছিলেন সব ধরনের মানবিক মূল্যবোধের ময়দানে বিজয়ী বীর। মানবতার সবগুলো ময়দানেই তিনি ছিলেন শ্রেষ্ঠ তথা আদর্শ ও পরিপূর্ণ মহামানব। সবশেষে হযরত আলী আলাইহিসসালামের জন্মদিন উপলক্ষে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এ মহাপুরুষের দুটি অমূল্য বাণী তুলে ধরছি। প্রকৃত জীবন হচ্ছে মৃত্যুবরণের মাধ্যমে জয়ী হওয়া, আর প্রকৃত মৃত্যু হল বেঁচে থেকেও নিকৃষ্ট ব্যক্তির অধীনে থাকা। প্রত্যেক বক্তব্য বা কথা যাতে আল্লাহ স্মরণ নেই, তা হল অর্থহীনতা বা অন্তঃসার শূন্যতা। আর যে নীরবতার মধ্যে আল্লাহ নিয়ে কোনো চিন্তা নেই, তা হচ্ছে উদাসীনতা বা মনোযোগহীনতা। এবং যে চিন্তার মধ্যে আল্লাহর প্রতি দৃষ্টি নেই, তা হচ্ছে অনর্থক সময় নষ্ট করা। শ্রোতা বন্ধুরা, আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহিসসালামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনাটি এখানেই গুটিয়ে নিচ্ছি।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
یا علی من ز ازل تا به ابد زانو چشم منتظر یک نگهم یا علی پادشاهم یا علی نام تو نقش است چو بر روی من شیفته روی مهم یا علی بسته ی دردم به حریم حرم راه به دل تا برم یا علی
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 এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, 25 ফেব্রুয়ারি বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছে। প্রথমে বাংলাদেশের শিরোনাম, প্রতিযোগিতামূলক বিশ্বে তাল মেলাতে সর্বোচ্চ শিক্ষা দরকার প্রধানমন্ত্রী, পিলখানা হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি কারা দেশবাসী জানতে চায় দৈনিক কালের কণ্ঠ, টিকা নিয়েও ত্রাণ সচিবের কোভিড-19 কি বলছে স্বাস্থ্য অধিদপ্তর দৈনিক যুগান্তর, বঙ্গবন্ধু সবার তাকে মর্যাদা দেওয়া মানেই স্বাধীনতার মূল্যবোধকে সম্মান করা দৈনিক ইত্তেফাক, করোনায় 5 জনের মৃত্যু আক্রান্ত 410 দৈনিক নয়া দিগন্ত। ভারতের শিরোনাম, সিবিআই ইডি যাকে খুশি পাঠান মেরুদণ্ড বিক্রি করব না ঠাকুরনগরে বললেন অভিষেক দৈনিক আনন্দবাজার পত্রিকা, চীনের ওপর নির্ভরতা কমাতে আরও এক ধাপ ল্যাপটপ ও কম্পিউটার তৈরিতে উৎসাহ কেন্দ্রের দৈনিক আজকাল, মমতাকে বিশ্রাম দিন আমাদের কাজ দিন জনসভায় মন্তব্য নাড্ডার দৈনিক সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, এবার বাছাইকৃত কিছু খবরের বিস্তারিত জানিয়ে দিচ্ছি। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ, দৈনিক প্রথম আলো শিরোনামের খবরে বলা হয়েছে সততা দক্ষতা ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে মেরিন গ্রাজুয়েটদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের বাংলাদেশ মেরিন একাডেমিতে 55 ব্যাচের ক্যাডেটদের মুজিববর্ষ গ্রাজুয়েশন প্যারেডে প্রধান অতিথির ভাষণে তিনি এ আহ্বান জানান। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। শেখ হাসিনা বলেন, বিদ্যমান 3 বছর মেয়াদী ব্যাচেলর অব মেরিটাইম সায়েন্স পাস ডিগ্রি কোর্সকে 4 বছর মেয়াদী অনার্স কোর্সে উন্নীত করা হয়েছে, পাশাপাশি প্রবর্তন করা হয়েছে মাস্টার অব মেরিটাইম সায়েন্স ডিগ্রি কোর্স। প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে সর্বোচ্চ শিক্ষাটা গ্রহণ করা দরকার, সেভাবেই প্রশিক্ষিত হতে হবে, তাই সেই সুযোগটা আমরা সৃষ্টি করে দিচ্ছি। পিলখানা হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি কারা দেশবাসী জানতে চায় দৈনিক কালের কণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে, বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করার জন্য পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। পিলখানা হত্যাকাণ্ডের 12 বছর পূর্তিতে আজ বৃহস্পতিবার সকাল 11টার দিকে বনানীর সামরিক কবরস্থানে বিএনপির পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি। হাফিজউদ্দিন বলেন, পিলখানা হত্যাকাণ্ড বাংলাদেশের জাতীয় জীবনে এক গভীর ক্ষত সৃষ্টি করেছে, এ হত্যাকাণ্ডের তদন্তপূর্বক সুষ্ঠু বিচার কামনা করছে। এ হত্যাকাণ্ড করা হয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করার জন্য। তিনি বলেন, এর বেনিফিশিয়ারি কারা সেটি দেশবাসী পরিষ্কার জানতে চায়। দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, টিকা নেয়ার 12 দিন পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ মহসিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তিনি এখন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন বৃহস্পতিবার তথ্য জানিয়েছেন। জানা গেছে, 7 ফেব্রুয়ারি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে করোনা ভাইরাসের টিকা নেন সচিব মহসিন। 19 ফেব্রুয়ারি করোনা ভাইরাস পরীক্ষার ফল পজিটিভ আসার পর তার শ্বাসকষ্ট দেখা দেয়, তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা বলেছেন, সচিবের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি তাদের এখনও জানা নেই, তবে টিকা নেওয়ার পরও সংক্রমিত হওয়ার সম্ভাবনা সবার ক্ষেত্রে পুরোপুরি দূর হয় না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু সবার তাকে মর্যাদার আসনে অভিষিক্ত করার অর্থ হচ্ছে দেশ ও স্বাধীনতার মূল্যবোধকে সম্মানিত করা। বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে একথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধু পরিবার সততা, মেধা ও সাহসের প্রতীক। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সদস্যরা আগামীতে সোনার মানুষ তৈরি করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঐতিহাসিক 7 মার্চকে যারা এতদিন নিষিদ্ধ করে রেখেছিল তারা এখন 7 মার্চ পালন করবে। বিএনপির এই সিদ্ধান্তকে আওয়ামী লীগ স্বাগত জানায়। দৈনিক নয়া দিগন্তের শিরোনামের খবরে বলা হয়েছে, করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও পাঁচজন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৩৮৪ জনে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪১০ জন। দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৪৪,৯৫৪ জন। করোনা ভাইরাস নিয়ে বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। ঠাকুরনগরে জনসভায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী রুজিনা নারুলা এবং শ্যালিকা মেনকা গম্ভীরকে সিবিআই জিজ্ঞাসাবাদের পর এই প্রথম প্রকাশ্য জনসভায় অভিষেক। তার করা মামলার জেরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে সমন জারি হয়েছে। আবার উল্টো দিকে কয়লাখণ্ডে তার স্ত্রী রুজিনা নারুলা এবং শ্যালিকা মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এমনই রাজনৈতিক বাতাবরণের মধ্যে ঠাকুরনগরে মতুয়াদের মাঝে অভিষেক। অভিষেকের বক্তব্য, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় জীবিত আছেন আপনাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। বলছে নাগরিকত্ব দিবে, তুমি কে নাগরিকত্ব দেয়ার? আমার পেছনে সিবিআই লিলিয়ে দিয়েছে। আমি বলছি সিবিআই, ইডি, আয়কর, আরও যারা আছে আমার পেছনে লাগান, কিন্তু মাথা নত করব না। জেনে রাখুন, আমার গলা কেটে দিলেও একটা কথাই বেরোবে, জয় বাংলা। চীনের উপর নির্ভরতা কমাতে আরও এক ধাপ, ল্যাপটপ ও কম্পিউটার তৈরিতে উৎসাহ কেন্দ্রের। দৈনিক আজকালের শিরোনামের খবরে বলা হয়েছে, আত্মনির্ভর হওয়ার কথা আগে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার দেশে ল্যাপটপ, ট্যাব, কম্পিউটার ইত্যাদি তৈরিতে উৎসাহ দিতে চলেছে কেন্দ্র। এছাড়াও লাইট, এসি, মোবাইল তৈরির ক্ষেত্রেও এই সুবিধা দেবে রাজ্য। তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এদিন জানান, ভারতকে হার্ডওয়্যার তৈরির হাব বানানোর লক্ষ্যে উৎপাদনের সঙ্গে সম্পর্কযুক্ত ইনসেন্টিভ স্কিম কেন্দ্রীয় মন্ত্রিসভা পাশ করেছে। এর ফলে চীনের সঙ্গে সমানভাবে টেক্কা দিতে পারবে বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রিসভা টেলিকম যন্ত্রাংশ উৎপাদনের জন্য এই প্রকল্পে ১২,১৯৫ কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র। আর এবার ৭,৩৫০ কোটি টাকা ল্যাপটপ, ট্যাব, কম্পিউটার উৎপাদনের জন্য বিভিন্ন প্রস্তুতকারী সংস্থাকে দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র। তবে এক্ষেত্রে ওই কোম্পানিগুলোকে সুনির্দিষ্ট পরিমাণে উৎপাদন, লগ্নি সহ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে। খুদা হাফেজ, ধন্যবাদ।
تهران نخوسم.